17 জুন 2016, 11 রমজান 1437 হিজরি, 12তম তারাবির পরের মজলিসে তরজমান আকাবির শেখুল উলামা আরিফ বিল্লাহ হযরত ওয়ালা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুম এর বয়ান।
بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وقد خاب من دسا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أنا جليس من ذكرني. وقال رسول الله صلى الله عليه وسلم فيما ربي يا ربي تبارك وتعالى أنا جليس من ذكرني. وكما قال رسول الله صلى الله عليه وسلم الدل جدي پاک صاف ہوئے اللہ بولا ہوئے ہر عمل دامی ہوئے ہر عمل قیمتی ہوئے এক এক নিঃশ্বাস মূল্যবান হয়, এক এক চাহনি মূল্যবান হয়, এক এক আচরণ মূল্যবান হয়, মূলওয়ালা এক একটা নিঃশ্বাস হয়, হরকত এবং তার হরকত এবং সুকুন, তার উঠা এবং বসা, তার সরবতা নিরবতা সবই আল্লাহ নূর সিক্ত হয়, তাজল্লিতে পরিপূর্ণ হয় এবং সেটা আল্লাহ মুখী হয়। হ্যাঁ, সে জিন্দা থাকে প্রতিটি নিঃশ্বাসে আল্লাহ পাকের দিকে উঠতে থাকে, নমরুদ জিন্দা থাকে লানতের মধ্যে আর আল্লাহর দেওয়ানা জিন্দা থাকে আল্লাহ পাকের নূর তাজাল্লির মধ্যে। হ্যাঁ, ফেরাউনরা জিন্দা থাকে আল্লাহর গজবের মধ্যে আর আল্লাহর আশেক দিওয়ানারা জিন্দা থাকে আল্লাহ পাকের পূর্বের নৈকট্যের সীমাহীন নূরের মধ্যে। এবং আল্লাহ পাক যাকে এরকম জিন্দগি দান করেন তার অন্তরাত্মা অনুভব করতে থাকে সর্বদা আমি আল্লাহ পাকের নূরের মধ্যেই বসবাস করি। এক শুকর গুজার এহসাস অনুভূতি আল্লাহ পাক তাকে দান করেন। মানুষ জবার আলহামদুলিল্লাহ পড়ে তো আল্লাহ পাকের শুকর আদায় হয়, আল্লাহ তাআলার প্রশংসা হয়, আর আল্লাহর আশিক দিওয়ানা যে সর্ব অঙ্গে সর্বদা আল্লাহ পাকের শুকর মজবুত থাকে। আল্লাহ তাআলা যাকে মারিফত দেন, বুঝ দেন, সেই সমজ দেন, সেরকম ইমান দান করেন, আহলুল্লাহর ইমান, আরিফিনের ইমান, সিদ্দিকিনের ইমান, তো তার প্রতিটি পশম এবং প্রতিটি রক্তবিন্দু শিরা শিরা সর্বক্ষণ আল্লাহ পাকের বেসময় শুকরে মজবুত থাকে। দরিয়ার মধ্যে যেরকম প্রচন্ড ঝড়ের মধ্যে দরিয়া ঢেউ খেলতে থাকে, আল্লাহ ওয়ালাদের আল্লাহর আশিকদের আল্লাহর দেওয়ানাদের রূপ এরকম আল্লাহ পাকের শুকরে ঢেউ খেলতে থাকে, আল্লাহ পাকের মহব্বতে ঢেউ খেলতে থাকে। হ্যাঁ, আল্লাহ পাকের মহব্বতে ঢেউ খেলতে থাকে। এবং যেরকম সন্তান হারানো মা রাস্তা রাস্তায় পাগলের মধ্যে দৌড়াইতে থাকে, সন্তানকে তালাশ করতে থাকে, আমার সন্তান কই গেল। একবার কোথাও থেকে আসতেছিলাম অনেক বছর আগে, গেন্দারিয়ার উদিক থেকে এসে ঢালকানগর এই গলির ভিতরে ঢুকলাম, এই মসজিদের থেকে আগাইতেছি, দেখলাম যে এক মহিলা একেবারে শাড়ি পরিহিত এক মহিলা মধ্যবয়সী একেবারে পাগলের মতো দৌড়াইতে আছে, এমন দূর যে কোনো থামাতে হয় না। আমি হতবাক, জিয়ারা কি হল? তো লোকদেরকে জিজ্ঞেস করলাম, ভাই কি ব্যাপার? বলে যে আল্লাহ এই মহিলার ছেলে বাচ্চাকে পায় না সে। ও ইন্নাল্লাহ, এই মহিলাটাকে সহ্য করবে কেমনে? সন্তান হারানোর কথা মা ছাড়া কে বুঝবে, বাপ ছাড়া কে বুঝবে? সন্তান যে কত মূল্যবান মা বাপের মতো, এই মা হারা সন্তান হারা মা যেরকম পাগল হয়ে সন্তানকে বুঝতে থাকে, আল্লাহর দেওয়ানা প্রতিটি মুহূর্তে মহান আল্লাহ এইভাবে খুঁজতেই থাকে। হ্যাঁ, আল্লাহ পাকের তলব, আল্লাহ তাআলার তালাশ, আল্লাহ তাআলার পেয়াস নিয়ে হার বান্দা বেচায়ন থাকে, বেকারার থাকে, এবং তার জবান এবং চোখে সেটা প্রকাশ নাই পাক, বাইরে সেটা প্রকাশ না পাক, কিন্তু দেওয়ানের অন্তরাত্মা আল্লাহ পাকের তালাশে সর্বদা একটু অস্থির থাকে, বেকুল থাকে, বেকারার থাকে। চাঁদের মনে ভুল রহমতুল্লাহ নেই, মাঝে মাঝে হঠাৎ বলে উঠতে নাই ফারার জাহানি ফারার। হ্যাঁ প্রিয় মাওলা, আপনি আপনার পাইলি অশান্ত মন শান্তি পাবে, আরাম পাবে। তো আল্লাহর দেওয়ানারা আল্লাহ পাকের নৈকট্যে স্বাদ মজাও অনুভব করতে থাকে, উপলব্ধি করতে থাকে, উপভোগ করতে থাকে। এত সত্ত্বেও সে এক প্রাপ্তির পরও, হাজার প্রাপ্তির পরও অপ্রাপ্তির যন্ত্রণায় কাতরে কেউ থাকে। এটা হল ইউমিনা বিল্লাহির ফয়েজ, যে আল্লাহকে দুই চোখে তো এখনো দেখা যায়নি, হৃদয়ের দ্বারা উপলব্ধি করার পরও তারপরও ব্যাকুলতা কমে না, কারণ সে এখন তো চোখের দেখা হয়নি। হৃদয় অনুভব করে, হ্যাঁ, তাকে কত নিকটে পায়, কত কাছে পায় আল্লাহকে। আল্লাহর আশেকরা, আউলিয়া কেরাম, আরিফিনরা অনেক নিকটে পান, উপলব্ধি করতে থাকেন যে তিনি তো এই তো একদম কাছে। হ্যাঁ, কিন্তু তারপরও অস্থিরতা এবং ব্যাকুলতা কমে তো না, বরং আরো কেবলই বৃদ্ধি পেতে থাকে। হ্যাঁ, এক বুজুর্গ বলছিলেন যে তু দিল মে তো আতা হ্যায় সমঝ মে নেই আতা, হে প্রিয় তোমার তোমাকে আমি হৃদয় অনুভব করি বটে, কিন্তু বুঝে আসে না যে কি হলো, কেমনে কি ব্যাপার। হ্যাঁ, আর তু দিল মে তো আতা হ্যায় সমঝ মে নেই আতা, মে জান গিয়া বস তেরি পেহচান ইহি হ্যায়। প্রিয়, আমি বুঝতে পারছি যারা আল্লাহর বলি হন, আরে হন, যাদের সঙ্গে তোমার নিবিড় গভীর ভালোবাসার বন্ধন হয়, তো এইভাবে তারা তোমাকে টের পায়, উপলব্ধি করে। হ্যাঁ, বুঝে কিন্তু বুঝাইতে পারে না, বুঝে কিন্তু বুঝাইতে পারে না, এক আজীব হাল এবং আজীব শান হয়। এবং এই যে নৈকট্য এতটা যে অটোমেটিকলি যেটা উপলব্ধি হয়, অটোমেটিকলি যেটা আল্লাহ পাক বান্দাকে বুঝতে দেন, আমি তোর রে, তুই আমার রে, এতটা উপলব্ধি, এতটা পরিতৃপ্ত যে উপলব্ধি এবং অনুভূতি আল্লাহ পাক দান করেন, এই নৈকট্যের এমন গভীর নিবিড় নূরের তুফান যার হৃদয় নসিব হয়, সে বুঝতে পারে যে আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ প্রাপ্ত, আল্লাহর নৈকট্য প্রাপ্ত, আল্লাহ পাকের নূর প্রাপ্ত। তারপরও সে ভয়ে কাঁপতে থাকে সর্বক্ষণ, যে আমার কোন ভুলের কারণে, ত্রুটির কারণে তিনি নারাজ না হন, এমন না হয় যে আমি ফের মালুম হই, বঞ্চিত হই। কিন্তু মহান রব্বুল আলমিনের এটা বিধান, ভালোবাসার বিধান, শুনতেছো ভাই? মহান রব্বুল আলমিনের ভালোবাসার একদমই এই সংবিধানের একদম প্রথম দিকের ধারা, প্রথম দিকের শুরু দিকের ধারা, মানে এটা একেবারে আরে কি প্রথম অবস্থা, ইংরেজিতে বলে না প্রিন্সিপাল ধারা, সেটা কি, যে যাকে তিনি একবার আপন করেন তাকে তিনি তাড়াইয়া দেন না। হ্যাঁ, তাকে তিনি আর তাড়াইয়া দেন না, একবার যাকে ঘরে উঠান আর ঘর থেকে তিনি বের করেন না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এটা আজীব মামলা। এবং এই জন্য কোরআন শরীফ রব্বুল আলমিন যেখানে বলছেন যে হে ইমানওয়ালারা, তোমরা যদি আমার দিন ভালো না লাগে সেজন্য ত্যাগ করে চলে যাও, তা আমার কি কোনো পরোয়া নেই, আমার আমি ফাসাউ ফাইয়া তিল্লাহ বিকমি ইউহিব্বুহুমা ইউহিব্বুনা, আমি এমন বান্দাদের সৃষ্টি করব যারা আমি যাদের ভালোবাসবো ওরাও আমাকে ভালোবাসবে। তো এতে দুদিকের মহব্বত হইলে তখন এটাকে বেলায়েত বলে, একতরফা মহব্বতকে বেলায়েত বলে না, একতরফা মহব্বত হইলে চাওয়া, আরেক দিক থেকে সেটা ছাড়া এখনো জাগে না। একজনে প্রস্তাব দিল যে হে সুন্দরী তোমাকে বিয়ে করতে চাই, পরে গিয়া ঢুল পেটে দিছে, কি রে ভাই খবর কি করে, আরে প্রস্তাব দিয়ে আসছে, আরে ভাই প্রস্তাব দিলে তাতে ঢুল বিধান লাগে না, যে অর্ধেক আগাইছি তো, আরে বেহুব অর্ধেক আগাইছ, বাড়ির বাকিটা তো কোনো পাত্তাই নেই। এক লোক সে রাস্তায় ধুম একবার পুরো এলাকা ব্যাপী উন্নতমানের মিষ্টি বিতরণ করতেছে, এক লোক খুব ব্যাপক ভাবে খুশি আর আনন্দ ফুর্তিতে, লোকেরা বললো কি রে ব্যাপার, বললো যে রাজার মেয়ের সঙ্গে আলহামদুলিল্লাহ বিয়ে ঠিক হয়ে গেছে। আচ্ছা, সেই জমানার রাজার মেয়ে তো তোমার মতো মানুষ, গরিব বা মধ্যবিত্ত লোকের সঙ্গে বিয়ে দিবে, এটা কারো মাথায় খেলে না, তো সবাই হতবাক যে কি জানে হইলে হইতেও পারে, রাজা তো রাজাই, তার সিদ্ধান্ত। পরে লোকজন আসছে, ভিড় করছে, বললো ব্যাপার কি, বলে ব্যাপার হলো আমরা প্রস্তাব পাঠিয়েছি, এবার ওখান থেকে জবাব আসলেই হয়। এটাকে কোন সম্বন্ধ বলে, এটাকে সম্বন্ধ বলে, সম্বন্ধ দুদিকের বন্ধনকে বলে, দুই দিকের বন্ধন না হলে সেটা বেলায়েত না, সেটা বন্ধন না। শুনতেছেন প্রিয় বন্ধু, নিসবত মাল্লা তাল্লুক মাল্লা, তাল্লুক মানে দুইজনের মধ্যে বন্ধন, এটাকে তাল্লুক বলে। কথা বুঝলেন না? তাল্লুক শব্দটা যেমন সম্পর্ক, সম্পর্ক একলা একলা কি সম্পর্ক? এটা এক ছেলে একটা ছেলে, ওরা আমি বললাম যে আসছে ওর বাবার সঙ্গে, আমি জানতাম, তারপর আমি ইচ্ছা করে ছোট বাচ্চা একেবারেই বাবু, আমি বললাম তোমরা ভাই বোন কয়জন? না আমি বললাম যে তোমার তোমরা কয় ভাই? বলে যে আমার কোনো ভাই নেই, ও একাই আর কি। আমি কথাবার্তা বলি ওর বাবার সামনে, পর আমি বললাম হ্যাঁ আচ্ছা তো তোমরা কয় ভাই? এক ভাই না কয় ভাই? কেন আমার কোনো ভাই নেই। আমি জিজ্ঞেস করলাম যে তোমরা কি এক ভাই না কয় ভাই? কেন আমার কোনো ভাই নেই। ও বুঝে যে ভাই হইতে হলে তো আরেকটা লোক লাগে, আমার তো কেউ নেই। মানে সম্পর্ক বিষয়টা দুজন না হলে সম্পর্ক হয় করছে, শুনতেছেন ভাইরা? তা আমার এই ছেলেটার ব্যাপারে আমার ধারণা হলো ওর মেধা এবং বুদ্ধ দারুণ প্রখর এবং তীক্ষ্ণ না। সে ওর আমি যতই নানান কৌশলের চেষ্টা করলাম এক্সিডেন্ট ঘটায় দিতে, যে বলুক যে আমরা এক ভাই, কিন্তু না ওইটা বলল না, ও বলে যে আমার কোনো ভাই, আমি একাই, এই একদম ছোট। আমার অনেক হাসি লাগছে যে আরে তো পাকা বুদ্ধি তো, ছোট বাচ্চা কোনো এই কথাটা ঘুরে বলতে পারলো না, মেধা মজবুত। তো ওই বাচ্চা বুঝে যে সম্পর্ক হইতে হলে দুইজন লাগে, আর আমরা একতরফা আল্লাহকে মহব্বত করলাম আর ভাবলাম ইস আমি বলি আল্লাহ, অথচ গীবত ছুটে নাই, শয়তানি ছুটে নাই, নাফরমানি ছুটে নাই, জুলুম ছুটে নাই, পরকে ঠগানো ছুটে নাই, সুদ ছুটে নাই, ঘুষ ছুটে নাই, তামাম নোংরামের জিন্দগি ছুটে নাই। হ্যাঁ, আর আমি ভাবলাম যে ইস আমি খুব আল্লাহর বলি, আরে উনি এরকম জঙ্গলি মানুষ কমে কোথায় বলি হয়, জানোয়ার কখনো বলি আল্লাহ? বলি আল্লাহ তাকে বলে যে আল্লাহর জন্য নিজেকে একদম ফ্রেশ জিন্দগি বলা বানিয়েছে, আল্লাহ পাক যখন দেখে যে ও ছপ ছপ ছাড়ছে আমার জন্য, আল্লাহ ওইটাকে রহমত করে তুলে নেন এবং বলেন যে তুই আমার আমি তুই। এসা ঘটনা ঘটলে জিন্দিন ঘটা যখন করে তখন সেটা সে বলি আল্লাহ, দূর জানেন সে ইশারে হয়ে চুকে হাম তুমারে তুম আমারে হয়ে চুকে, শুনতেছেন প্রিয় বন্ধুরা? এটাকে বলে নিসবত মাল্লা, এটাকে বলে তাল্লুক মাল্লা। হ্যাঁ, তো যখন আল্লাহ কাউকে নিজের ওলি করেন তা ওলি বানানোর পর আর কাউকে তাকে মরদুদ করেন না, এবং ওলি আল্লাহর তবিয়তই হয়, মেজাজই হয়, চরিত্রই হয় মহান আল্লাহর অসন্তুষ্টির রাস্তা, সে থাকতে পারে না, যাইতে পারে না, ফিরতে বাধ্য হয় যদি কখনো তার ভুল বিচ্যুতি ঘটে, যেটাকে মহান শাহ মোহাম্মদ আহমদ শাহ ইলাহাবাদ রহমতুল্লাহ এই ভাষায় বলছেন যে নিসবত কিসি কা নাম হ্যায়, নিসবত কিসি কা নাম আপকে উনকি গলি সে আপ নিকলনে না পাই, নিসবত তোমার ভাই কে বলে? আল্লাহ পাকের মহব্বতের গলি থেকে সে সরতেই পারে না, কোনোভাবে আল্লাহ পাকে নারাজ করে সে বরদাস্ত করতে পারে না। তো আল্লাহর গলিতে, আল্লাহ পাকের মহব্বতের গলিতে, বন্দিগির গলিতে, জিকরের গলিতে, আনুগত্যের গলির মধ্যেই সে থাকে, এর বাইরে যাওয়ার তার সাহসী হয় না, ভয় পায়। তো এসা হালত পয়দা হওয়ার সে নিশ্চিত মহল্লা তার নসিব হয়ে গেছে, এটা প্রমাণ। তাল্লুক মাল্লাহ নসিব হয়ে গেছে, নাম ভিন্ন ভিন্ন, নিসবত মাল্লাহ বলে, তাল্লুক মাল্লাহ বলে। হ্যাঁ, এটাকে এটা আবার এই নিসবত মাল্লাহ শব্দ, তাল্লুক মাল্লাহ শব্দ হাদিস কোরআনে খুঁজে কিন্তু পাবেন না, এটা আউলিয়াদের এক পরিভাষা, কিন্তু হাদিস কোরআনে খুঁজতে হলে সেটা হলো সেটা নূর, সেটা সাকিনা, কি কথা বুঝলেন না? কোরআন সুন্নার ভাষা সেই নিসবত মাল্লাহ যেটা সেটা হচ্ছে নূর, সেটা সাকিনা, সেটা হলো ইতমিনানি কলব। হ্যাঁ, ইয়াতমানা আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, ইয়াতমাইন ইতমিনানি কলব যে নসিব হয়, এক নূর অন্তরে আসে যার কারণে অন্তরে সেই নূরের কারণে শান্তি, এক আরাম, অপার্থিব এক শান্তি নসিব হয়, অপার্থিব শান্তি যেটা পৃথিবীর কোন দোকানে পাওয়া যায় না, কোন পোলা বিরিয়ানিতে পাওয়া যায় না এই শান্তি। অন্তরে কোমল আল্লাহর খুশির কারণে, আল্লাহ পাকের সান্নিধ্যের কারণে এমন এক শান্তি তার সদা উপলব্ধি হইতে থাকে, এবং কষ্ট পেরেশানি বাইরের পালা মুসিবত হাজার থাক কিন্তু এর ভিতরে সে আরামে আরামে থাকে। উনকে গমকে ফয়ল সে হাম গম মে ভি, উনকে গম সে উনকে গমকে ফয়ল সে মে গম মে ভি বেগম রাহা। আমার শেখ রহমতুল্লাহ আলাইহি বলছিলেন কত কামিল তিনি ছিলেন, বলেন যে মহান আল্লাহর ভালোবাসার ব্যথার বরকতে হাজার যন্ত্রণার ব্যথার মধ্যেও আমি ব্যথা মুক্ত থাকি, মানে দুনিয়ার ব্যথা আমাকে গ্রাস করতে পারে না, আল্লাহ পাকের মহব্বতের ব্যথা এতটা প্রবল আল্লাহ আমার ভিতরে দান করছেন। খুনকে গমকে ফয়েল সে মে গম মে ভি বেগম রাহা। এবং তিনি বলছেন যে বাইরে কষ্ট, শরীরে কষ্ট, অন্তরে কষ্ট হয়, কিন্তু রূহ আল্লাহ পাকের নূরের নূরের উপলব্ধির কারণে খুশিতে তখনও উচ্ছল থাকে। সদমা গম মে বি আক্তার রূহ রঞ্জিদানি, শুনতেছেন প্রিয় বন্ধুরা। এবং মৌলানা জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন দাওয়ায় মুরগাবি কর দস্তে জান, মুরগাবি এক পাখি, মুরগাবি এক পাখিকে বলে যেটা আমার শেখ রহমতুল্লাহ এর সঙ্গে আমি লাহোরে খাইছিলাম, মুরগাবি। তো এখানে কি এটা যে পান 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 কৌড়ি, পান কৌড়ি আছে না, না যেটা খাইছিলাম সেটা তো মুরগাবিও খাইছিলাম কিনা, আর তিতর যেটাকে বলে এবং বটের এটা তো খাইছিলাম, তিতর এবং বটের ওটা ছোট ছোট পাখি খুব মজাদার হয়, হযরত ওয়ালা রাহমাতুল্লাহ খুব পছন্দ করতেন। এবং এক লোক ৪০টা বটের শিকার করে নিয়ে আসছে, ৪০ বা ৪২টা হযরত ওয়ালা রাহমাতুল্লাহর জন্য, হযরত রোজানা ওইটা রান্না করে দেওয়া হলে খাইতেন, একটা পুরো একদিন আমার জন্য দিয়ে দিতেন। তো যে বাহক সে হযরতের কাঁধে নিয়ে এসে বলতেছে মরনা ইয়ে আপনি দিয়ে হযরত ভেজায় খাই দিয়েছে, সে কি এক টুকরা দিলে সেখানে মনে হয় যে বাদশাহী বেশি হয়ে গেছে, যেখানে পুরো একটা সকালে তামাশা দেখতে যে ওয়া ভাই ওয়া, যে মাওলানাকে হযরত কত মহব্বত করে, হযরত ওয়ালা রহমাতুল্লাহর ওখানে স্নেহ মহব্বত এতটা প্রসিদ্ধ ছিল, হ্যাঁ না, তো সেটাকে মানুষ কিভাবে গোপন করবে, সে আল্লাহ বলা কোন গোপন কামরাতে মহব্বত তোড়াই করতেন, ফিল্ডে মহব্বত করতেন, সারা বিশ্বের যেখানে তিনি যাইতেন সব জায়গাতে হযরত ওয়ালা আমাকে এত বেশি মহব্বত করতেন। একবার মক্কা মুকাররমাতে হযরত ওয়ালা রহমাতুল্লাহ এর সঙ্গে উমরা যাওয়ার তৌফিক হয়েছে, হযরত আসছেন লন্ডন থেকে মক্কা শরীফে আর আমরা বাংলাদেশ থেকে গেছি মক্কা শরীফে, যাই হোক আমরা আগে গিয়ে পৌঁছে গেছি, হযরত ওয়ালা পরে আসছেন। তো আমরা মক্কা শরীফ থেকে হযরতকে নেওয়ার জন্য আবার জেদ্দাতে আসলাম, এসে ফিরে এখান থেকে হযরত ওয়ালাকে নিয়ে গেলাম। তো আমরা যে কজন গেছিলাম বাংলাদেশ থেকে, আমাদের যেখানে ঘর ঠিক হয়েছে যেখানে আমরা থাকবো আর কি, তো সেটা হযরত ওয়ালা রহমতুল্লাহ এর বাসার থেকে একটু দূরে, হযরতের বাসা হল একদমই মসজিদুল হারামের একদম সাথে, বাবুল উমরার ঠিক অপোজিট এখানে, হ্যাঁ বাবুল অফা ওই বিল্ডিং এর নাম, এর পিছনে কারি খলিফুল্লাহ সাহেবের বাসা, এটা শাহ আব্দুর রহমতুল্লাহ আলাইহি উঠতেন, হিন্দুস্তানের পাকিস্তানের বড় বড় আকাবের বুজুরগান ওই বাসায় উঠতেন, ওই ওই মাওলানা হযরত আব্দুল খলিফা কারি খলিফুল্লাহ সাহেব, কারি সাহেব ভালো মানুষ। তো যাই হোক, তো ওনার বাসায় সকলে উঠতেন, এখন হযরত ওয়ালা সেখানেই উঠছেন, কি মানুষ ছিলেন তিনি, তার সাহেব যেখানে উঠেন তিনি আরেক জায়গায় গিয়ে উঠবেন এটা তিনি হিম্মত করতেন না, তা আমার সাহেব যদি জানতে পারেন যে আমি যেখানে উঠি তো আমার শিষ্য আমার খলিফা সেখানে উঠেন নাই বরং অন্য জায়গায় গিয়ে উঠছেন, এতে যদি অনিচ্ছাকৃত ভাবে একটু রকমের সামান্য একটু যদি মনে কুদুরত হয়, একটু সামান্য অনিচ্ছাকৃত কষ্ট হয়, এটাও মুরিদের জন্য ভালো কিছু না, মঙ্গলের বিষয় না, বরং এটাও প্রকারান্তর অমঙ্গল থাকে এর মধ্যে। এতটা সতর্ক ছিলেন হযরত ওয়ালা রহমতুল্লাহ, স্বাধীন ছিলেন তিনি, সাহাবী কখনো বলেন নাই হয়তো বা যেই বাসা তুমি নিবা এখানে তোমার উঠতে হবে, কিন্তু তিনি নিজে দূরদর্শিতার সাথে আল্লাহর মহব্বতের রাস্তার নাজাকত, এই রাস্তা যে কত নাজুক, হ্যাঁ কত সংবেদনশীল, সেই বিষয়ের প্রতি অত্যন্ত তিনি সতর্ক এবং পূর্ণ সচেতন ছিল। তো সেখানে তিনি থাকছেন, তা আমরা তো উঠছি যেখানে গিয়া, তো সেখান থেকে দূরে হযরত ওয়ালা রহমতুল্লাহ আলীর মজলিস যেখানে হইত ওখানেই হইত, তা সকালবেলা একটু ঘুমানো হয় ফজরের পরে, তো ঘুমায় মানে ঘুমায় উঠে ফের হযরতের মজলিসের জন্য দে দৌড়। আমি ঘুম থেকে জনাব আগে ভাগে উঠার চেষ্টা করতাম, বুঝে কোন রকম মুখ ধুয়ে উঁচু স্থান যা করে এই যে দৌড় রাস্তা দিয়ে মানে একদম দৌড়াতেই থাকতাম দুষ্টের মতো। কারণ যদি বিলম্ব হলো মজলিস শুরু হয়ে যাবে, এমন না হয় যে মজলিস শুরু হলো আর আমি দেরিতে পৌঁছলাম, এটা তো হযরতওয়ালার কষ্ট, হযরতওয়ালার অন্তরে কত না কষ্টদায়ক হবে যে তুমি আসো দেরিতে। হ্যাঁ, মরে থে জিসকে লিয়ে ওহি রহে উজু করতে, তো যার জন্য আমি জান কুরবান করি সে জনাব এখনো শুনলাম উজু করতেছে, উজু বানাইতেছে। করাচিতে হযরতওয়ালা রহমতুল্লাহ একবার মজলিস করতেছেন, তো লন্ডন থেকে এক লোক সে পাগল হয়ে হযরতের জন্য আসছে, এবং সে লোক লন্ডন থেকে ছুটে আসছে পাগল হয়ে, এই জন্য যে সে শুনাইছিল ওখানে যে সে যখন উমরা করতে গেছে মদিনা শরীফ যখন পড়ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজার সামনে সালাম পেশ করতেছে, তখন রোজা শরীফ থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ আসতেছে যে হাকিম আক্তারকে আমার সালাম পৌঁছে দাও। তখন সে অস্থির, ইয়া আল্লাহ কি ব্যাপার, এই সালাম পৌঁছানোর জন্য সে অস্থির হয়ে পাগল হয়ে করাচিতে পৌঁছছে, কথা বুঝেন নাই। তো সেই মানুষটা হযরত আল্লাহর আশিক মানুষ, এখন মজলিস চলতেছে কিন্তু ওই লোকটাকে দেখা যায় না। আমি তো আলহামদুলিল্লাহ হযরত আল্লাহর একদম সামনের প্রথম লোকটাই আমি ছিলাম, প্রথম মানুষটা আমি থাকতাম হযরতের সামনে। আমি সেই এইভাবে বসার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাক নিজ দয়াতে আমাকে এক নেশা দান করছেন, যেটা মানে এর বাইরে আর একটা কিছু ভাবারই সুযোগ ছিল না আমার জন্য। একবার ঢাকাতে হাজি কামাল সাহেবের এখানে চত্বরে ওনার বাসার আঙ্গিনাতে এখানে হযরতের মজলিস চলতেছিল, তো ওখানে আমি গিয়ে হযরতের সামনে যেহেতু বসার অভ্যস্ত, যেই বসতে নিয়েছি দেখি ইয়া আল্লাহ আমার উস্তাদ এই এত বড় আলিম বুজুর্গ হযরত মাওলানা আব্দুল মজিদ ঠাকুরজির রহমতুল্লাহি এখানে বসা, আমি বসতে গিয়ে একদম চমকে উঠছি, পর আমি একটু থাইমে আল্লাহ আমার জায়গাতে উজুরে পড়ছে, তা আমি যেখানে বসি তো হুজুর বসছেন তো ঠিক আছে, কিন্তু আর কিছু করার নাই, পরে আমি এখানে থামলাম, হুজুর আমাকে ঠেলা দিয়া তাই নিয়ে একদম নিজে একটু সরে গিয়া ঠিক যে জায়গাটা আমি বসতে অভ্যস্ত ওই জায়গাটা আমাকে বসাই দিল, বসায় এমন ঠাসা ঠাসি করে উস্তাদ সাগরেতে বসলাম যার কোনো ফাঁকটা একটুও নাই। আমরা কি দুইজন না টোটাল একজন তাও বুঝে যায় না, এতটা মানে হুজুর আমাকে মানুষ প্রচন্ড ভিড়, তো এর মধ্যে এত বেশি ঠাসা ঠাসি করে হুজুর আমাকে নিজের সঙ্গে বসাইছেন, আমি লজ্জা শরমে কাতর। আমি বুঝা তো আছি বটে, কিন্তু তারপর উস্তাদ হওয়ার কারণে উস্তাদের প্রতি অটোমেটিকলি একটা আজমত কি উৎসাহিত হয় না অন্তর থেকে, যার কারণে আমি খানিকটা আনিজি ফিল করতেছিলাম। এটাকে কি আনিজি মানে কি, তোমাদের ইংরেজি শুনতে শুনতে আমারও চলছে সেটা, কি বলবো এটা বাংলা যদি কাউকে বুঝে বলতে হ্যাঁ তোমরা বুঝছো কিনা, বুঝলে বস ঠিক আছে। হ্যাঁ, এটাই লোকেরা বলে নাকি এটা ভালো বোঝা যায়, আমার উস্তাদ হযরত মাওলানা শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি বলতেন প্রত্যেক ভাষার নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, তো কোন কোন শব্দ এরকম থাকে ওই ভাষায় ওইটা বললে অন্যান্য ভাষার তুলনায় এটা ভালো বুঝে আসে। তো যেমন হুজুর বোখারি শরীফের সবাইকে এরকম বলতে গিয়ে বলতেন যেমন মনে করো স্ট্রংলি, তুই আরেকভাবে বুঝাই বলবা তুই ভালো করে বুঝাই বলেন, খুব শক্তভাবে বলেন মজবুত ভাবে বলেন, কিন্তু তাতেও কোনো কাজ হয় না, কারণ স্ট্রংলি বিষয়টা নেবেন আপনি খুব স্ট্রংলি বলবেন, তখন বহু আমি বাবু বড় সিরিয়াস ব্যাপার। তো যাই হোক, তো হজর ডাকুজুর রহমতুল্লাহ সঙ্গে এইভাবে আমি বসলাম, কিছুক্ষণ পর হুজুর আমাকে বললেন ইস কি একটা মহব্বত করেন সাহেবকে, কানে কানে আস্তে আস্তে আমাকে বলতেছেন খুব একটা মহব্বত করেন সাহেবকে, মহব্বত গুলোতে আবার এত কিছু খেয়াল থাকে কেমনি ডাইনে কে বামে কে কিছু খেয়াল থাকা সম্ভব, হুজুর আমাকে তালিম করতেছে। আমি এমন পরিস্থিতি আমার এখন তো ডাইন মাম করা যায় না, সাহেবের সম্মুখে তো হযরতের দিকেই মোতাবজ্জি থাকতে হয়, আরেকদিকে ধ্যান খণ্ডিত হলে সাহেবটার বাবেন এত আশ্বাস এত প্রচন্ড তীব্র তীক্ষ্ণ অনুভূতিওয়ালার সাহেব, এজন্য আমি হাসতেছিলাম মুচকি কিন্তু অত্যন্ত সতর্ক হাসি, রাখে বুঝুন চেয়ারম্যান কিন্তু সাহেব না অসন্তুষ্ট হন, কতটা মাপঝোপ করে হাসতে হয়েছে এখন বুঝুন, রাজা বাদশাহের সঙ্গে চলতে হলে অনুভূতি এবং আচরণকে কতটা মানে সতর্ক এবং সচেতন এবং মার্জিত এবং সমন্বিত করতে হয় সেটা এখন বুঝো মিয়া। এইভাবে যদি না মানুষের ইমান আর আমল আর বিবেক এবং অনুভূতির তরবিয়ত হয় সে আল্লাহর বন্দেগী করতে পারে না। শুনতেছে প্রিয় বন্ধুরা, শরীয়তে পাকের মর্যাদা উপলব্ধি করতে পারে না, আল্লাহ পাকের শরীয়তের বিধানের মর্যাদা রক্ষা করে তার চলার তৌফিকই হয় না। কিভাবে বলবো আমি না, যদি আল্লাহ বলাদের তরবিয়ত নসিব হয় কারো বিবেকের মধ্যে, তো সে কিভাবে উপলব্ধি করবে এইসব বিষয় দিয়ে? আমি কি কিছুটা হলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারতেছি? যাই হোক, পরে সেই করাচ্ছি। তো হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহি সে মুরিদ বেচারা, সে মসজিদ চলতেছে, ওই বেচারা উজু করতেছে না, ওই বেচারা পাওয়া যায় না। হজরত বারবার এদিক সেদিক তাকান, লন্ডনের সে মেহমান কোথায়? হজরত যে এদিক সেদিক দেখেন, আমরা উপলব্ধি করি ব্যাপার কি, যে মেহমানকে খুঁজতেছেন চোখ দিয়ে। যাই হোক, কিছুক্ষণের ভিতরে দেখা গেল সে মেহমান আসতেছেন, কিন্তু মেহমান বেচারার একদম চেহারা পানিতে ভিজা, দাঁড়িয়ে একদম পানিতে ডুবা, এইভাবে আসতেছেন। তো সে আসতে থাকলে সকলে পেরেছেন যে ধীর গতিতে আসতেছেন বেচারা, সাদা সাদা সিধা সরল মানুষ। তো সকলে আরো পেরেছেন যে হজরত এইভাবে এমন ভাবে তাকায় আছেন যে হজরতের চাহরির মধ্যে যেন ভূমিকম্প চলতেছে, চাহরির ভূমিকম্প যে পুরা মাজমাকে যে ভূমিকম্প প্রকম্পিত করতেছে, অথচ সেই লোকটা একদম স্বাভাবিক, তারা এখন ভূমিকম্পে পাচ্ছে না। সবাই হতবাক, আল্লাহ কি হয়তো খেয়ালই করে না বেচারা, সহজ সরল মানুষ অথবা কোন ধ্যানগ্রহণতা ছিল। যাই হোক, তো সেই বেচারা মোটামুটি দশ বারো হাত নিকটে যখন পৌঁছল, তো হজরত ওয়ালা তখন বললেন, কাহাঁ যাও, কোথায় ছিল তুমি? সে বল, হজরত মে উজু কেমনে গিয়া থা। হজরত মনে তো কষ্ট ছিল, কিন্তু হজরত ওয়ালার তরবিয়তের বিস্ময় বড় সমন্বয় ছিল। হজরত ওয়ালা মানে খুব গরম হইল, রাগ হইল, তো কাউকে হয়তো রাগি করতেন, আর অধিকাংশই এরকম একদমই পূর্ণ রাগটাকে প্রকাশ না করে সেটাকে কোলরোফারণ করে, কি বলে এটা আনসার, কি এটা চিনি তিতারে চিনির মধ্যে চিনির মধ্যে মিলে দেয়, সুগার কোটেড, ইংরেজিও পারেন না, ইংরেজি পড়ছেন নি। হজরত ওয়ালা রহমতুল্লাহ আলাই প্রচন্ড কষ্ট এবং গুসাকে সুগার কোটেড করে পেশ করতেন, অর্থাৎ খুব চিনি মধু মিশ্রিত করে পেশ করতেন, যেমন শিশুকে তিতা ওষুধ খাওয়ানোর সময় মানে ডাইরেক্ট তিতা না দিয়ে একটু চিনি টিনি কিছু মিশিয়ে তারপরে খাওয়ানোর চেষ্টা করা হয়। অনুরূপ হজরত ওয়ালা বললেন যে যখন ওই লোক বলল যে হজরত আমি উজু করতে গেছিলাম, হজরত বললেন আপ বস কভি কভি হামারি মজলিস বে উজুরি বেঠ যায় করো। সবসময় উজুরি দান্দা করো না, বাস বে উজুরি বেঠ যায় করো, বিনা উজুতেই বসে যাই। সেই লোক মনে করছে ইয়া আল্লাহ এত বড় উলি আল্লাহ কাউসে জমানা, তার মধ্যে সে বিনা উজুতে কেমনে বসে, এ ঠিক তো না। এজন্য উজু করতে গিয়ে কত যে মূল্যবান সম্পদ হারানো লাগছে, কি কথা বুঝেন না। এখানে উজু তো জাহেরি উজু, আর এখানে অন্তরের উজু নসিব হচ্ছে এই সৌভাগ্যে। এজন্য যেই জাহেরি উজুর কারণে অন্তরের উজু উজু ক্ষতিগ্রস্ত হবে, নষ্ট হবে, অন্তর বে উজু থাকবে, ওই সময় জাহেরি উজুকে মুলতবি রাখা, ওই সময় অন্তরের উজুকে প্রাধান্য দেওয়া জরুরি। দিল গুলস্তা থা তো হাসে সে তো প্রকৃতি বাহার, দিল ভয়া বা ক্যা হুয়া, আসলে শব্দটা ভয়া হওয়া বাদ দিতে কাছরা, কিন্তু উর্দুওয়ালা জালেমরা পরে এরকম কি করবা, কোন দিক যাবা, দিল ভয়া বা হো গিয়া তা আলম ভয়া বা হো গিয়া, তাই না? যে দিল যদি নূরওয়ালা তো সারা জাহান নূরওয়ালা মনে হয়, দিল পাক সাফ হলে সারা জাহানে আল্লাহ পাকের পাকির তাদের লিয়া দেখতে থাকে তৌফিক হয়, আর দিল যদি না পাক তো সারা জাহান সব মলিন অন্ধকারে আচ্ছন্ন মনে হয়। যাই হোক, তো কোথার থেকে কোথায় গেলাম, সেই মক্কা শরীফ। তো ওখানে আমি তো এইভাবে ছুটে ছুটে আসতাম তো যাতে মজলিসে পহেলা হাজির হইতে পারি, কিন্তু আমি গিয়া যে গেটটা দিয়ে ঢুকতে হয় না,
একটা করিডোর ছিল, সে একটা ছোট্ট করিডোর পার হওয়ার পর আরেকটা লম্বা করিডোরের শেষ প্রান্তে হযরত ওয়ালার কামরা মুবারক, সে কামরার ভিতরে ঢুকতে হয়। এমনি তো লোকজন করিডোর প্রশস্ত করিডোরের মধ্যেই ব্যাপকভাবে বসে যেত এবং বিক্ষিপ্ত পাশের কামরাগুলোর মধ্যে মানুষজন বসে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ আমি তো হযরত ওয়ালার কামরাতেই হযরতের সম্মুখেই নিকটেই বসতাম। আল্লাহ পাকের রহমতে আলহামদুলিল্লাহ সৌভাগ্যনসিব হইত হযরত ওয়ালারই স্নেহের বরকতে। কিন্তু আমি করিডোর দিয়ে আগাইতে থাকলে দেখতাম সম্মুখের লোকগুলো একদমই এক বিস্মিত নজরে আমার দিকে তাকায় আছে। আমি লজ্জায় একদম কাতর হয়ে যেতাম, ইয়া আল্লাহ কি ব্যাপার, তার মানে হযরত আমাকে খুঁজতেছে আর আমি অনুপস্থিত। আমি কামরায় গিয়া কামরার সম্মুখে দাঁড়ায় দেখি যে হযরত ওয়ালা তাকায় আছেন দরজার দিকে আর সবগুলো মানুষ তাকায় আছে কামরার মধ্য থেকে আমার দিকে। আমি গিয়া ধরাশুরু হয়ে বসে পড়তাম আর হযরত এমন ভাবে তাকায় আছেন আমি কি বলবো। এই চাহনির মধ্যে যে কত কঠিন অনেকগুলো প্রশ্ন, এগুলোর উত্তর দেওয়ার ভার বহন করা কি আমার জন্য সম্ভব? যাই হোক, তা আমি বসলে ফের হযরত বলতেন যে দের কাজ যদি সর্বমূল লোকই আসছে পাঁচ চারজন, যারা কামরার বাইরে ভিতরে বসার না ওরা বাইরে বসছে পাঁচ চারজন দশজন না হয় বারো জন, অথচ বসবে তো শত শত লোক, কি কথা বুঝেন নাই? কিন্তু এই কয়েকজনের মধ্যে কামরা তো এখন পুরোটা খালি, তো মাত্র কয়েকজন ভিতরে বসছে, কিন্তু আমার দেরি হলো কেন? আর আমি কোন উত্তর দিতাম না, মানে আমার শরম লাগতো লজ্জা লাগতো। হ্যাঁ হযরত ওয়ালার কষ্ট না হয় চুপু বলতে হযরতজি মানে তো রাস্তা ভর দৌড়তে হি রাহা, দৌড়তে রে পুরা রাস্তা দৌড়তে রা কাফি দূর হয় হযরতজি কাফি দূর হয়, যাতে হযরতের মনে কষ্ট এটা গাইছে না থাকে, বহু কাফি দূর হয় ওয়া সে বস নিকল কে হযরতজি নিন সে উঠা আর তৈয়ারি বস উজু আর ইস্তেঞ্জা ফৌরন নিকলা আর দৌড়তে রাহা রাস্তা ভর ভাগতা ভাগতা হুয়া হ্যায় উর্দুতে বলে ভাগ কে আ গিয়া মানে দৌড়তে দৌড়তে একদম ছুটতে ছুটতে থামি নাই কোথাও, মানে খুব তীব্র গতিতে এটাকে ভাগ বলে কাউকে পাঠায় হে যাও বাজার মে আর ইয়ে চিজ লেখে একদম ভাগ কে আ জানা, মানে এক দৌড়ে যাবে আর দৌড়ে আসবে এটাকে এইভাবে বলে। তো বললাম হযরত ওয়ালা এতক্ষণে হয়তোবা কিছুটা হযরতের সান্ত্বনা হলো স্বস্তি হলো। তো এইভাবে কয়েকদিনই গেল, তিন চার দিন হয়তোবা, তো হযরতের খুব কষ্ট লাগে আর আমি পেরেশান, ইয়া আল্লাহ এটার বিকল্প কি প্রতিকার কি? এরপরে করাচির সাথীরা সব অস্থির হয়ে গেছে, ইয়া আল্লাহ প্রতিদিনই হযরত ওয়ালা এই লোকটার জন্য পেরেশান হইতে থাকেন আর বাস্তবিক দূরত্বের কারণে বেচারা বুঝতে পারে না কি করা যায়। পরে সাথীরা দল বাইন্দা পরামর্শ করে একজন বলে আপনি আমার রুমে আসেন, একদম রুমে কোন জায়গা নেই কিন্তু তারা নিজেরা সংগ্রাম করে একটা ছোট্ট সিট বানাইছে আমার জন্য। ওই সময় বর্তমানে যেভাবে থাকা হয় না, এই সৌদি আরবে গেলে যে রুমে রুমে আলাদা আলাদা খাট এটা তখন ছিল না, তখন একদম ফ্লোরিং সিস্টেম ছিল যে এক একজনের জন্য একখান জায়গা, এর মধ্যে পা একদম টান টান সোজা করে শুয়ে দেখতে হইত আর ঘুমের মধ্যে কারো যদি একদম ডাইন বাম হওয়ার অভ্যাস ছিল সে গিয়ে ধরাম সে আরেকজনের উপর পড়ে যেত, কি কথা আল্লাহ তাআলা রহম করে। তো ওই রকম পজিশনে ওরা আমার জন্য সিট একটা বানাইছে, আমি দেখে ভাবলাম ইয়া আল্লাহ এর মধ্যে কেমনে ঢুকবো আমি, আমার জন্য তো আমার তো আগে থেকে এরকম এখনো অভ্যাস তৈরি হয়নি। পরে মির্জা রহমতুল্লাহ আলীকে আল্লাহ পাক অনেক রহমত দান করেন, তিনি অস্থির ছিলেন। পরে হযরত ওয়ালা রহমতুল্লাহ আলীর একদমই কামরার হযরতের হুজুরা মুবারকের দরজার সাথের এই প্রথম কামরাটা লাগা লাগি এই কামরাতে মির্জা ছিলেন আর এই বয় পাকিস্তানের বর্তমান যে মুমতাজ সাহেব ইনি ওই কামরাতেই ছিলেন। তো ওনারা ওই কামরার মধ্যে আমার জন্য জায়গা করলেন, কারো জানি মির্জা আমাকে ওই কামরার একটা লোক তার সাথীরা সে হল লন্ডনের লোক, সেও মির্জাপুর অত্যন্ত প্রিয় মানুষ, তো তার সাথীরা পাহাড়ের উপরে বাসা আছে সেখানে জায়গা নিয়েছে, তো তাকে বুঝে আসবে যে আপনি সাথে লোক আপকে ঢুঁড়তে হবে তো আপ ক্যা মহা চলে যায় ক্যা তাকে আপকে শায়দ তোমা আরাম জাদা। তো উনি বলছেন জি মির্জা আপ কি আগে ইজাজত হো আপ আগে ভুয়া না মানে তো বহু ঠিক হয়ে ফের সে লোক চলে গেছে। তো ওইভাবে তাকে মেনটেন করছে না, ম্যানেজ করছে, ম্যানেজ এইভাবে তাকে ম্যানেজ করছে। তো সে বেচারা চলে গেছে, পরে মির্জা আমাকে খবর সেদিন বলছে, পরে বলছে আগেই বোধ হয় বলছেন যে আপ আজ আজই হ্যাঁ জানা আপকে লিয়ে আমি ইন্তজাম কর গিয়ে মুস্তাকির সিট হ্যাঁ ওইটা ওইটা কিন্তু একদম ওই যে করাচিওয়ালাদের যে খাট হিন্দুস্তান পাকিস্তানের যে খাট সেটা ওই যে রশিদ দিয়ে খাট বানায় কি তার নাম ভাই মুনির বলো না কেন ওইটার নাম যে সুতা দিয়ে রশি দিয়ে খাট বানায় দেখো নাই রশির খাট। যাই হোক তো সেই লোহা ওটার ভিতরে রশি দিয়ে লটকে লটকে কেমনে খাট বানায় তো সেটা একটা আমার জন্য বরাদ্দ করছেন। আমাকে বললেন যে হামনে উসকো সমঝা কে না এক বছর পাহাড় মে পৌঁছা দিয়া আপনি আমি বললাম মেহরবানি আপকি ক্যা কহনা কেসে আপকে শুক্রিয়া মে করু মে ওকে বহুত বেশি রহমতুল্লাহ আলাইহির মধ্যে মহব্বত করতেন। আল্লাহ ওনাকে অনেক উঁচু মর্তবা দান করেন এবং আমার শেখ রহমতুল্লাহ আলাইহির ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর রাখার জন্য মীর সাহেব জানতোর চেষ্টা করতে থাকতেন, সর্বরকমের চেষ্টা মেহনত করতেই থাকতেন। কি বলবো আমার শেখের পরে পৃথিবীতে মীর সাহেব রহমতুল্লাহর মতো এত ঘনিষ্ঠ আপন আমার জন্য আর কেউ ছিল না। শুনতে সুপ্রিয় বন্ধুরা বড় আশ্চর্য আখলাকের এই মানুষটা ছিলেন, কি বলবো আমি কি বলবো। যাই হোক এটা আল্লাহ তাআলা আমার জীবনে এত সব মেহরবানি করছেন, এত বড় বড় মেহরবানি তো বেশুমার, কিছু মেহরবানি এমন আছে যে সেটা একেবারেই সেরা মেহরবানি সর্বশ্রেষ্ঠ মেহরবানি। হ্যাঁ যে নিজের এত বড় শেখের কাছে যাওয়ার মতো এত বেশি সামান উপাদান আল্লাহ পাক ইন্তজাম করে দিয়েছেন। তো যাই হোক সেই কামরায় থাকতাম মীর সাহেবের কামরাতে, হজরত ওয়ালার বলছে আসি তো আসি, উঠলাম তো মীর সাহেবের কামরাতে, ওখানে দুজন মিলল আলাপ সালাপ গম সব ধরনের এবং ওই কিছু কথা হজরতের হজরত ওয়ালার রহমতুল্লাহ সম্পর্কে কথা হজরতের মুলফুজাত মাওয়াইজের আলোচনা পর্যা ওগুলোই আলোচনা। ফের কি বলে এটাকে ফের আবার আলোচনা দুবারা আলোচনা। তো এইবার কখনো হাকিম উন্মতের কথাবার্তা আকাবের কথাবার্তা আলোচনা হইত। একদিন ফজরের পরে যে সময় আমরা ঘুমায় ফের উঠি মজলিস ধরার জন্য, ওই সময় মিশা আমি কথা বলতে শুরু করলাম। তো কথা বলতেছি আমি মিশা খুব শুনতেছে হ্যাঁ হ্যাঁ, একটু পরে মিশা আবার অভ্যাস ছিল হ্যাঁ ফের ফের হ্যাঁ ফের মানে একটু শুনে ফের জোশে আয়সাকে এরকম করতে থাকতেন, মানে আজীব এক ঢং ছিল। সেবার আমি বলতাম আমি আবার মেয়েসব শোনাতে থাকি বলতাম হ্যাঁ ও আচ্ছা ও ও তো ফের আগে কেউ মেয়েসব জোশ আয়সা বলতে থাকতেন। এইভাবে বলতে বলতে অনেক সময় গেছে, ফের আমি ঘড়ির দিকে তাকিয়ে বললাম ও মেয়েসব বহুত জ্যাদা বক্ত হয়ে গিয়া আমরা শোনা চাই, শোনা বহুত জরুরি কারণ হ্যাঁ হ্যাঁ উনি পান খেতে চাই বলতে হ্যাঁ হ্যাঁ শোনা বহুত জরুরি শোনা বহুত জরুরি। তো ফের একবার আউরিয়া দাগি তা আবার কথা চলতেছে চলতে 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 ফের এক জায়গায় মিশা বাবার মধ্যখানে কিছু মশলা মিশাইতে থাকে, ফের আবার এক জায়গায় গিয়া ও ফুল ইয়ার ইয়ে বট বহুত জাদা হয়ে গিয়া আমরা ফরন শুনেছি হ্যাঁ মিশা বাবার মাথায় খুব নাড়া তুমি বিলকুল শোনা চাই শোনা বহুত জরুরি। এইভাবে করতে করতে আল্লাহ এখন দেখলাম যে গলিতে তাকে এখন মাত্রই এই মজলিস শুরু হওয়ার মাত্র হয়তো আধা ঘন্টা বা বিশ পঁচিশ মিনিট আছে। তো তখন আমি বললাম যে মীর সাহেব তুই ভক্ত বিলকুলই খতম হয়ে গেছে সোয়ে গেছে হ্যাঁ শোনা ঠিক নেই আমরা কেছে শোনা পহলে তো জরুরি তো শোনা ঠিক নেই দুজনের হাসা আছে ঝুম আপ তো জরুরি তা আপ শোনা বিলকুল যায় নি বিলকুল মাফ ফের আমরা বুঝে পেশাব হ্যাঁ যা ইয়া পেশাব করকে আই আপ শোনে কে বক্তি নি। যাই হোক তো বড় মজার জিন্দগি থাকতো আহা কি বলি সেই কথা। যাই হোক তো ওই কামরাতে আমি এরকম থাকতাম তো উঠতাম তো মজলি শুরু হওয়ার একদম আগেই হজরতওয়ালার কামরাতে প্রথম আইসা হাজির হয়ে যেতাম আলহামদুলিল্লাহ। হজরতওয়ালা দেখেই মুস্কি হাসতেন এবং হাসতেন খুশি হইতেন, এত খুশি হইতেন যে আহা কি বলবো সেই খুশির কথা। হ্যাঁ মনে হয় যে একদম যে আমি বি নামকে জান্নাত পর জমি আজ আসমান মুয়াসসর চু মরা সোবত বজানে আসমান আল্লাহর দেওয়ানাদের সঙ্গে বসলে মনে হয় কি যেন জান্নাত আসমান থেকে এখানে এই জমিনে অবতরণ করছে। এতটা আনন্দ লাগতো, এতটা খুশি লাগতো, এতটা ফুর্তি লাগতো, এতটা নূর মনে হতো, এতটা আল্লাহ পাকের নৈকট্য উপলব্ধি দিত। শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা? হ্যাঁ, যাই হোক, এইভাবে একদিন যখন হজরতের কামরায় গিয়ে ঢুকলাম, আমি দরজার সম্মুখে গিয়ে দাঁড়াইতে দেখলাম হজরতওয়ালা এমন হাসতেছেন, মুচকি হাসি না, হাসতেছেন যে একদম হাসির ছোট হজরত হজরতের শরীর নেচে উঠতেছে, এমন হাসতেছেন, হাসি থামি না। আমি তো খুশিতে বাঘ বাঘ যে ওয়া ওয়া ওয়া, আমি দরজার থেকে চিৎকার করি ওয়া 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো হাফেজ জিয়াউর রহমান আমেরিকাওয়ালা এখনো আছেন মাশাআল্লাহ, যিনি বর্তমানে আমার সঙ্গে সম্পর্ক রাখেন, তা হাফেজ জিয়াউর রহমান ভাই মুতাহের মাহমুদ ইঞ্জিনিয়ার দুজন ছিলেন, আর কেউ না। তো বস আমি গেলাম ভদ্রলোকের সামনে দাঁড়ালাম, ভদ্রলোক হাসতেই আছেন, হাসতেই আছেন, হাসতেই আছেন। আমি তো হাসলে খামোশ থাকা তো ঠিক না, আদব এবং আজমত এবং সাথ দেওয়া যেটাকে বলে, সঙ্গ দেওয়া, এসা মুহূর্তে মুওয়াফাকাত করা, তো হজরতেরই বরকতে তৌফিক হচ্ছিল। আমি দেখতেছিলাম খুব, আর বলতেছিলাম ওয়া 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 হজরতি মাশাআল্লাহ, ওয়া ক্যা কইয়ে ওয়া ওয়া মাশাআল্লাহ আল্লাহকাল্লাহ সিন্না, কখনো এটা পড়তেছিলাম, কখনো এই পড়তেছিলাম। হজরত তো হাসতেই আছেন, তো হাসতেই আছেন, তো হাসতেই আছেন। এখন ওই জিয়াউর রহমান আমেরিকার দিকে হয়রান, কি মামলা, এইভাবে অনেকক্ষণ হাসলেন, আর হঠাৎ বললেন বস আও, হাত বাড়াই দিলেন, এইভাবে আও। ভদ্রতের এক হাতে কষ্ট ছিল, বাড়াইতে পারতেন না, প্যারালাইজ ছিলেন, বললেন আও বস। কাছে গেলাম, বুকের মধ্যে একদম সিনার সঙ্গে লাগায় এমন ভাবে জড়ায় ধরে রেখেছেন, অনেকক্ষণ যাব, আমি একদমই শিশুর মতো বুকের সঙ্গে একদম জড়ায় ধরে লেগেছিলাম, হ্যাঁ না, বস মন তু সুগম তু মন সুদি মন তন সুগম তু যা সুদি কসনা গোয়ত বাদাজি মন দি গরম তু দি। এতটা ঘনিষ্ঠতা আর কখনোই এমন ভাবে আর বসি হয়নি, যদিও হরিদ্বার রহমতুল্লাহ নিজের মেহরবানিতে মহব্বতে বহুবার এরকম বুকের সঙ্গে জড়ায় ধরছেন অনেকবারই, কিন্তু এইবারের ঘটনা ছিল একেবারেই মানে একান্ত ভাবে। তো তারা দুজন দেখতেই আছে ইয়া আল্লাহ কি, অনেকক্ষণ পরে যখন তিনি হালকা হালকা করে ধীরে ধীরে ছাড়লেন, আমি আস্তে 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 উঠে দাঁড়াইলাম, দাঁড়ালি দাঁড়ায় থাকলাম আর তাকায় থাকলাম হজরতের দিকে, বললেন যে আও ফেরাও, আবার বুকে নিলেন, একদম বুকের সঙ্গে ভীষণ জড়ায় ধরলেন, অনেকক্ষণ থাকলাম, অনেকক্ষণ পরে হজরতওয়ালা ধীরে ধীরে আস্তে আলতো আলতো করে তখন ছাড়লেন, তো আস্তে একটু আলাদা হয়ে দাঁড়াইলাম, চুপচাপ অপেক্ষা মানছিলাম কি জানি কি হবে, আবার বললেন ফের আও, আবার বুকের ভিতরে একদম এইভাবে টাইনা জড়ায় ধরলেন, এমন ভাবে যে কি বলবো ইয়া আল্লাহ, হজরতওয়ালা বসা ছিলেন, ভীষণ বুকের মধ্যে জড়ায় ধরেই রাখলেন, দীর্ঘ সময় এইভাবে জড়ায় ধরে রাখলেন। তো ওরা সবাই দেখতেই থাকলো আল্লাহ কি হচ্ছে কি মামলা, অনেকক্ষণ এইভাবে থাকলাম আলহামদুলিল্লাহ, হজরতওয়ালার মেহরবানি, আল্লাহ তালা হজরতওয়ালা রহমতুল্লাহ আলাইহিকে সীমাহীন উর্দু মাকাম সিদ্দিকীনে লাভ করেন, হজরতওয়ালা রহমতুল্লাহ আলাইহির ফয়েজ বরকত কামিল আমাদের সকলকে দান করেন, আমাদের আল্লাহ ফজল ঘরওয়ালা দোস্ত আবার মহিবীর তাদের ঘরওয়ালাদেরকে আল্লাহ পাক দান করেন, কি বলুন, আল্লাহ তালা আমাদেরকে খুব কুরবত করেন, এই আল্লাহ উহের তাপ দরদ ব্যথা দর্দে মহব্বত দর্দে নিস্পত আমাদের সকলকে নসিব করেন, আল্লাহ পাক আউলিয়াদের বরকতে যদি দেন তো বড় ধৈর্য সেটা ভাই, কামাই করে প্রত্যেকে কি কামাই করবে, আউলিয়াদের বরকতে আল্লাহ পাক দিয়ে ফেলতে কাম হয়ে যায়। হ্যাঁ, এইবার তিন তিনবার হজরতওয়ালা রহমতুল্লাহ এমনটা করলেন, আমি আস্তে ধীরে যখন দাঁড়াইলাম তো দাঁড়ায় থাকলাম, তো ফের হজরতওয়ালা ওইভাবে এখন একদম কেমন জানি এক ভীষণ আজব এক নূর ভরা, অনেক বেশি নূর ওটাতে লিয়াতে পরিপূর্ণ এক কাইফিয়ত, তা আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আর উপভোগ করতেছিলাম, এই সময় এই আল্লাহ সৌগতের নূরও অনেক বড় ঝড় তুফান, দরিয়ার ঢেউ, সাগরের প্রচন্ড ঢেউ তরঙ্গের মতো আল্লাহ পাক মুসিব করতে থাকেন। পরে হযরত আলা রহমতুল্লাহ আলাইহি যখন দেখলাম যে এখন তিনি বসে আছেন শান্তভাবে, কিন্তু নূরের তুফান আর প্রচন্ডতা তার মধ্যে এখনো সে ভীষণ ভাবে অব্যাহত, হ্যাঁ না? হযরত আলা রহমতুল্লাহ আলাইহির শের যে না জানে কিতনি নহরে মেরে দরিয়া সে হুই যা, জানি না জানি কত নহর কত দরিয়া, হ্যাঁ কত নহর আর নহর আমার দরিয়া থেকে প্রবাহিত হয়েছে, তৈরি হয়েছে। না জানি কিতনি নহরে মেরে দরিয়া সে হুই যারি মগর ফির ভি মেরে দরিয়া কি তবিয়ানি নেহি যাতি, কিন্তু এখনো আমার এই উত্তাল সাগরের উত্তাল অবস্থা থামছে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তো এই তবিয়ানি উত্তাল অবস্থা প্রত্যক্ষ করতে থাকার কারণে আমি তখন হজরতজিকে বললাম, হজরতজি ইয়ে জিয়াউর রহমান ভি হ্যাঁ, হ্যাঁ আও জিয়া তুমি আও। আমি তার থেকে মোতাবজ করলাম হজরতকে, জিয়াউর রহমান আছে। দেখলাম যে আমার আমার প্রতি হজরতের যে তাওয়াজ্জু যেটা ছিল, যেটা আমাকে সিনা জড়ায় জড়ায় যে প্যার ও মহব্বত করার হজরতের এক হালত ছিল, সেটা তো দেখলাম এখন হজরতওয়ালা স্থির আছেন। তো আমি বললাম হজরত জিয়া ভি হ্যাঁ, হ্যাঁ জিয়া তুমি আও। তো জিয়াউর রহমান আসছে, হজরতওয়ালা জিয়াকে একটু বুকে একবার জড়ায় ধরলেন, ফের ছেড়ে দিলেন। ফের ছেড়ে দেওয়ার পরে চুপ করে আছেন, জিন দিয়ে মাথা একটু খানিকটা নমিত। এই সময় আমি বললাম হজরতজি ইয়ে মুতায়ের মাহমুদ ভাই বিয়ে, হ্যাঁ মুতায়ের তুমি আও আরেক খা দেন। তো মুতায়ের আসছেন, তো সেই বিচারকে হজরত বুকে জড়ায় ধরছেন। এর মধ্যে সৌদি আরবে মনে হয় জেদ্দাতে থাকেন এক ভাই করাচির লোক, তো উনি দেখা করতে আসছিলেন। উনি ওই মুহূর্তে ঠিক এই কামরাতে উপস্থিত, মিয়া সন্তোষের প্রিয় বন্ধুরা, ওই লোকটা ওখানে দাঁড়ায় সব দৃশ্য দেখতেছে। তো হযরত আলা বললেন, আও ভাই তুমি আও, মিয়া তুমি আও। বাস ওই লোকটাকে ডাক দিয়ে বুকে একটু জড়ায় ধরলেন। বাস দেখো মাইখানে কা মাহরুম বে মাহরুম নেই হ্যাঁ, শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহর মহব্বতে যাদের রুহ খুশবুদার হয়, আল্লাহর দিওয়ানাদের সঙ্গে যারা উঠা বসা করে, তো আল্লাহর গুলিরা সে আরিফিন কামিলিন আল্লাহ ভালারা আল্লাহ পাকের মহব্বত মারিফতের শরাব যখন দমাধম ডক ডক করে পান করতে থাকে, তো ওই সময় এই ছিটা ফোটা যে আশপাশে করতে থাকে সেটাকে মানুষের কিসমত করে নিয়ে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এটা উপলব্ধি করতে পারার কারণে মহারাজ জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই হযরত শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইকে বলছিলেন যে হে আল্লাহ ভালা নিজের গোপন করেন না, দেন কিছু একা ফুটাই না হয় দেন, জোড়ায় বা রিজ বর্মা জি সবু হ্যাঁ সিমায় আজগুল সতা বারমা ববু, যে ফুল বাগানে আল্লাহর মহব্বত নূরের, হে আল্লাহ ওয়ালা আপনি বিচরণ করেন, একটু সেই ফুলের খুশবু সময় দেন না, হ্যাঁ আল্লাহ পাকের সেই মহব্বত নিসবত মহল্লা তাল্লুক মহল্লার খুশবু একটু সুখতে দেন। এই খুশবু তো আর পৃথিবীর কোন বাগানে কোন ফুল বাগানে পাওয়া যাবে না। জোড়ায় বা রিজ বর্মা জি সবু, যে আল্লাহ পাকের মহব্বতের শরাবের মটকাকে মটকা আপনি পান করেন, এক এক ফোঁটা হজরতজি দেন না, আমি একটু টান দিয়ে একটু পান করি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? বাস তো কোন আল্লাহ ভালার সৌবতে যে এক কাতরা এক ফোঁটা এক বিন্দু মহব্বত যদি আল্লাহ পাকের নসিব হয়ে যায়, কাজ হয়ে যায়, কাজ হয়ে যায়, সফল কাম হয়ে যায় বলা। হ্যাঁ হাজি ইমদাদুল্লাহ মহাজের ভক্তি রহমতুল্লাহ আলাই একবার মক্কা শরীফের দোয়া করতেছিলেন যে হে আল্লাহ মজলিসের পরে মুসলিম শরীফের মজলিসের পরে হে আল্লাহ মহব্বতের একটা ফুটা একটা কাতরাই আমাদেরকে দান করেন আমাদের রুহতে সিনাতে। তো চলে গেছেন হাজি সাহেব বাসায়, হাকিম মোহাম্মদ মওলানা থানভী রহমতুল্লাহ আলাই বলেন যে আমি ভাবলাম একটা ফুটা হাজি সাহেব কেন চাই, এমন মুস্তাজাব দাওয়াত ওলি আল্লাহ যার দোয়া কবুল হইতে থাকে, তিনি যদি এক সাগর চাইতেন তো আল্লাপাক এক সাগর তো দিতেন। আল্লাপাক তো বলছেন যে চা আমি দিই, চা আমি দিই, চাইলে আমি দিয়ে দিব, হ্যাঁ ডাক দিয়ে সাড়া দিব। তো হাজি সাহেবের মতো মানুষ চাইলে তো কাজ হয়েই যায়, তো তিনি এক ফোঁটা কেন চাইলেন? যাই হোক, কিছু বলতে সাহস পেলাম না। মনের চাইলে আল্লাহ ওয়ালাদের মজলিসে সবকিছু বলতে নেই, অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকা চাই, আজমত সে আল্লাহ ওয়ালাদের। এটা যাই হোক, পরবর্তী মজলিসে হাজি সাহেব রহমতুল্লাহ আলী পরের দিন যখন মুসলিম শরীফের মজলিসে বসলেন, তখন হাজি সাহেব রহমতুল্লাহ আলী বলতেছিলেন যে ইয়া রব যে চশমায়েজ কে মহাব্বত কে মন আজা, ইয়া রব যে চশমায়েজ মহাব্বত কে মন আজা, এক কতরা আব গুরুদম দরিয়া গিরিস্তাম। হে আল্লাহ, সে কি বিশ্বাস করো তোমার মহব্বতের শান, আমি পান করলাম এক ফুটা, এখন আমার থেকে আমার ভিতর থেকে বের হচ্ছে দরিয়াকে দরিয়া, সাগরকে সাগর, চোখের পানির রঙে রূপে, চোখের পানির রঙে রূপে। ইয়া রব যে চশমায়েজ, চশমা এনে ঝর্ণা, ইয়া রব যে চশমায়েজ মহব্বত, আপনার মহব্বতের ঝর্ণা ধারা, সে বিস্ময় করো শানওয়ালা কে মন আজা, যে আমি সেই চশমা থেকে ঝর্ণা থেকে এক কাতরা, উর্দুতে এক, বাংলাতে এক, আর ফার্সিতে এক, কথা বলেন নাই, অনেকে সবটাকে মিলে হজ বড়ল মুন্সি হয়, মুন্সি হজ বড়ল, কি কথা বুঝলেন, হজ বড়ল মুন্সি না হচ্ছে। যাই হোক, যেমন কেউ লন্ডনের ইংলিশ স্পিকিং শিখে, আবার কেউ আমেরিকানটা শিখে, তো যেটা যেভাবে সেভাবে বললে তখন সুন্দর হয়, আর না হলে অসুন্দর হয়ে যায়। তো আরবি, উর্দু, ফার্সি, যে কোনো ভাষা, সেই ভাষার নিজস্ব বৈশিষ্ট্য এবং স্বাতন্ত্র এবং সৌন্দর্য এবং বাগধারা, সেটাকে অক্ষুণ্ণ এবং অক্ষত রাখা চাই, মার্জিত রাখা চাই, কথা বুঝো নাই ভাইয়েরা। এক কাতরা আব করলাম ও দরিয়া গেরি ইসলাম, হে আল্লাহ পান করলাম তো এক ফুটা, আমার ভিতর থেকে এক ফুটার ফয়েজ বরকতে সাগরকে সাগর এভাবে প্রবাহিত হইতেই থাকতেছে। শুনতেছেন তো বন্ধুরা, আহ কি বলা, সুবহান আল্লাহ, তাও শেখ কামত্র শের কেসা আজিম, আহ সুবহান আল্লাহ, কে না জানে কি নহরে মেরে দরিয়া সে উমি জারি, মগর ফির ভি মেরে দরিয়া কি তুবিয়া নহীন জাতি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, বস শুনো ভাই, খুব শুনো, আমার শেখ রহমতুল্লাহ বলতেন আমার বুকের ব্যথার আওয়াজ তোমরা শুনতে থাকো, যাতে আমার বুকের ব্যথার আওয়াজ শুনতে শুনতে তোমরাও আল্লাহ পাকের মহব্বতে তরফাইতে থাকো, ছটফট করতে শুরু করো, আত্মারে বিসমিল কি তুম বাতে শুনো, আমি তো আমার রুহ ছটফট করতে থাকে সর্বদা আল্লাহ পাকের জন্য। বন্ধুরা আসো, আমার চেয়ে আল্লাহ পাকের ভালোবাসার কাহিনী তোমরা শোনো, তো সে আগুন তোমাদেরকেও যাতে ধরে, আত্মারে বিসমিল কি তুম বাতে শুনো, জি উঠোগে তুম আগার বিসমিল হয়ে, আরে মিয়া তোমরা জিন্দগি পাইয়া যাইবা, এরকম আমার মতো ধড়ফড় করার তোমাদের যদি নসিব হয়ে যায় তো ঠিক হয়ে যায়। প্রিয় বন্ধু, কোথা থেকে কোথায় চলে গেছে কি জানে। হ্যাঁ, তো আল্লাহ পাক মহব্বত যাকে দেন, ফির আল্লাহ তাআলা তাকে মরদুদ করেন না, তার দলিল এ আয়াত পাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, মান ইয়ারতাদ মিনকুম আন দীনি, মহান আল্লাহর দিন থেকে যারা তোমরা মুরতাদ হও, বিমুখ হও, বিচ্যুত হও, তো শোনো, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, তো অবশ্যই আল্লাহ তাআলা তাহলে অচিরেই আল্লাহ তাআলা তাহলে এমন বান্দাদের আনবেন, সৃষ্টি করবেন, হ্যাঁ না, ইয়াতি যে নিয়ে আসবে তোমাদের সামনে, দেখবা তোমরা, এজন্য ইয়াকলুকু বলেন নাই, ফাসাউ বিয়াতিল্লাহ বিকওমিন, আনবা তোমাদের চোখ, আনবো আমি এমন লোকদেরকে, দেখবো যে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুন, আমি ওদেরকে ভালোবাসবো, ওরা আমাকে ভালোবাসবে, শুনতেছো ভাইয়েরা, দুদিক থেকে মহব্বত, দুদিক থেকে মহব্বত, এদিক থেকে এবং সেদিক থেকে, দুদিক থেকে, এবং ফের আল্লাহ তাআলা বলছেন যে ইউহিব্বু মা ইউহিব্বুন, আযিল্লাতিনা আলাল মুমিনিন, এরা মুমিনদের জন্য কোমল, কোমল হৃদয় হবে, আযিল্লাতিন কোমল ব্যবহার, তাদের সদয় এবং কোমল ব্যবহার হবে, আইজ্জাতিনা আলাল কাফিরিন, কাফিরদের বিরুদ্ধে তারা কঠিন হবে। তারপরে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং তারা আল্লাহর জন্য জীবন উৎসর্গ করবে, সব ত্যাগ এবং কষ্ট স্বীকার করবে, এবং দুনিয়ার কোন কারো ভ্রুকুটি এবং রক্তচক্ষু এবং সমালোচনা এবং তিরস্কারের কোন পরোয়া করবে না, কোনই পরোয়া করবে না। লায়া খাফুন লাউমাতাল্লাইম, লাউমা লাউমাতাল্লাইম এটা নাকেরা, অনেকে তর্জমা করে আল্লাহ মুখস্থ কইতে থাকে, ওই যে সরা দেখে তর্জমা দেখে ওইখান থেকে বলতে থাকে, বসিরতের সাথে এই পর্যন্ত কম লোক করে শুনতেছ প্রিয় বন্ধুরা। হ্যাঁ, কোন আল্লাহ বলার যদি আরবি ভাষার পোক্তা এল কারণ শিব হয় যে নাও সর এবং আদর খুব শিখলো এবং বালাগাত ফাসাদ শিখলো মাশাআল্লাহ এবং এলমে বদি খুব শিখলো, এরপরে কোন আল্লাহ তাকুয়ার সঙ্গে থাকলো আর কোন কামেল আল্লাহ ওয়ালা যার মধ্যে এলমে মারিফত মৌজুদ, এলমে ফিকহ তাফাক্কুফি দ্বীন মৌজুদ, এলমে হাদিসের এলম মৌজুদ, এলমে তাফসীর মৌজুদ, হ্যাঁ না, এসা কোন আল্লাহ ওয়ালা যে যার সবদিকের এলম আল্লাহ যাকে দিয়া ধন্য করছেন, তো এইরকম কোন আল্লাহ ওয়ালার সৌরতে যখন মানুষ বসে আর সে আল্লাহ হন উঁচু নিসবতওয়ালা সাহেব নিসবত, তাহলে ফের তো কে কেনা, তাহলে আর কি বলা, এসা কিসমত হয় এসা নসিব, মেরা নসিব জাগ উঠা মেরা তো কাম বান গিয়া, ওই লোকের ভাগ্য ভাগ্য একদম জেগে উঠে, মানে তার ভাগ্যের দ্বার উন্মুক্ত হয়ে যায়, সৌভাগ্যের দ্বার তার জন্য মুক্ত হয়ে যায়। এই কথা বলছেন হজরত হাকিম মুহাম্মদ থানভী রহমতুল্লাহ। কেউ যদি শায়খ পায় এরকম যে শায়খ মুহাদ্দিস এবং আরেফ মুহাদ্দিস এবং ফকি এবং মুফাসসির এবং সাহেব নিসবত বড় কামেল সাহেব নিসবত, তাহলে তো ভাই সোনা সোহাগা, মুহাদ্দিস মুফাসসির হয় জানা বড় মাপের আদি হওয়া ছাড়া। এখন তো আমরা কোন রকম ওলামাদের উর্দু তর্জমা বাংলা তর্জমা দেখে দেখে মুহাদ্দিস মুফাসসির সব হয়ে যেতেছে, সেগুলো কিছু হয়ে যেতেছে, হ্যাঁ না, এবং কেউ যদি পরিচয় করা দিলে নিয়ে সেগুলো হাদিস মুফাসসির বুখারী শরীফ পড়ান, তো একদম আটসাট করে আমরা অনেকে বসতে শুরু করি যে এখন তো পরিচয় হয়েছে, এখন আমার ভালোভাবে বসা উচিত, যে এর মানুষকে মিটায় নাই, নিজের আমিত্বকে বিলীন করতে বাধ্য করে নেই এবং আল্লাহ পর্যন্ত পৌঁছায় নেই, নিজেকে ভুলে আল্লাহকে ইয়াদ রাখার তৌফিক নসিব হয় না যে ইলমের দ্বারা, এবং সে দিনই আখলাক দিনের রং ইমানের রং নূরের রং যার মধ্যে কামেল পয়দা হয় নাই, তার মধ্যে কোন ইলমি নেই, সে ইলমির এখনো বাতাসও তার গায়ে লাগেনি, এমনি লেখাপড়া করছে। আজকাল ছেলেদের জিজ্ঞেস করলে কি করো, আমি লেখাপড়া করি, তো ভাই কি লেখাপড়া, আমি বয়জামি শরীফ করি, জালানি শরীফ করি, সরজামি করি, কিছু একটা নাম বলে, হ্যাঁ ভাই লেখাপড়াই করতেছ, এলমে দিন শেখা দরকার ছিল আর তোরা খালি লেখাপড়া করতেছ, এলমে কে তোরা রাহ হক না নুমায়া, হ্যাঁ যে তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় নেই, আল্লাহকে চিনে দেয় নেই, আল্লাহর পথ দেখায় নেই, সে এলমি না, তো যাই হোক আয়াতে পাক আল্লাহ পাক যে মুরতাদদের একদমই বিপরীতে আনছেন মহব্বত ওয়ালাদেরকে, এই আয়াতে পাক আলোকে আমার শেখ রহমতুল্লাহ আলী বলতেন এটা প্রমাণ যে একটা আরেকটার মোকাবিল, একটা পরস্পর প্রতিদ্বন্দ্বী, যে এরা মোরতাদ এরা মহব্বত ওয়ালা, তা তোমরা মোরতাদ হলে আমি মহব্বত ওয়ালাদের নিয়ে আসবো, তাতে বোঝা যায় যারা মহব্বত ওয়ালা নিসবত মাল্লা ওয়ালা তারা কখনো মরদুদ হয় না, আল্লাহ পাক তাদেরকে মরদুদ করেন না, যদি সেটা করতেন তাহলে যারা মোরতাদদের বিপরীতে আল্লাহ মহব্বত ওয়ালাদেরকে উল্লেখই করতেন না যে তোদেরকে বাদ দিয়ে আমি এদেরকে নিয়ে আসবো, এটা বললেন কেন, অথচ এক মাওলানা সাহেব কোথায় বয়ান করছেন তার কিতাব একটা খুব ছেপে গেছে, ওর মধ্যে তাম সব বিভিন্ন কিতাবের উদ্ধৃতি এখান থেকে ওখান থেকে সংগ্রহ করে উঠে দেখলাম যে কোথার থেকে কথা একটা পায়ে উল্লেখ করে রেখে দিছে যে এতে প্রমাণ হয় ওলি আল্লাহ মরদুদ হইতে পায়, সাহেব নিশ্চিত মরদুদ হইতে পারে, এই লোক মনে করছে যে আমি কোথায় একটা নতুন এলেন পাইছি, আরে আকাবের এলমের সঙ্গে যে এলমের মিল নেই সেটা এলেন না, সেটা মূর্খতা, নিজের এলমের মোকাবেলা করো আকাবের এলমের সাথে, আকাবের ভিড় যেটা বলছেন সেটা রাসেখ সেটা মহাকাশ সেটা পোক্ত এবং নির্ভেজাল এবং দেহহীন এবং অকাট্য। দেহহীন বুঝো, যার দ্বিতীয় কোন অর্থ নাই, এটাই ফাইনাল। আর কত বুঝাবো জানেন তোমাদের? আমি এগুলো এই জন্য ভাঙিয়ে বলি, তোমরা অনেকে আছো তালগেলে মানুষ, তোমরা বাংলা কেমন পড় করো নাই, তোমার করে যে এগুলো কিছুটা বাংলার সবক পড়ে আনি, মন চাইছে আমি বাংলার ক্লাস করি। হ্যাঁ, আমার মনে হয় যে আমি সপ্তাহখানি যদি বাংলার ক্লাস করতাম তাহলে মনে হয় যে অনেক তালবিলমরা এবং অনেক হুজুররা আলহামদুলিল্লাহ অনেক বাংলা শিখে ফেলতে পারত। সারা জীবনে সংগৃহীত যা হয়তো কয়েকদিনে অনেকটাই পরিবেশিত হয়ে যেতে পারত। এবং তারপরেও আলহামদুলিল্লাহ যারা আমার মজলিসে বসতেছে আলহামদুলিল্লাহ দোস্ত আবার মহিউদ্দিন, আমি লক্ষ্য করি ওদের কথায় আলোচনায় লেখায় বক্তৃতায়, হ্যাঁ না, যে আমার এখান থেকে শোনা অসংখ্য বাংলা এবং বাগধারা এবং বিবৃতি এবং বিবরণ এবং অনেক সাহিত্য বিষয়ক বিষয়াদি এগুলো তাদের কথার মধ্যে লেখার মধ্যে সংকৃত বিবৃত হইতে থাকে। মানে প্রতিধ্বনিত হইতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। কি আয়াত শরীফ কি করছিলাম আজকে? হ্যাঁ, কদ আফলাহা মান যাক্কাহা, হ্যাঁ, ও কদ খাবা মান দাসাহা, দিলকে যে পাক সাফ বানাইছে ভাই, বস খাদ কাম হয়ে গেছে। কদ আফলাহা মানে উসকা তো কাম বন গিয়া, কদ আফলাহা উসকা তো কাম বন গিয়া জিসনে আপনে দিল কো পাক সাফ কর লিয়া। ওয়াহ ওয়াহ ওয়াহ, সুবহানাল্লাহ, ক্যা কহ। দিলকে যে আল্লাহর জন্য পাক সাফ বানাইছে তার তো কাজ হয়ে গেছে ভাই। এর জন্য তরিকা হল মুজাহাদা, হ্যাঁ না, আর শরীয়তের হুকুম আকামের মোতাবেক আল্লাহ শরীয়তের বিধানের উপর চলা, আর গায়রুল্লাহ থেকে গুনাহ থেকে কষ্ট করে অবশ্যই বিরত থাকা, কখনো বিচ্যুতি ঘটলে দেরি না করা, অবিলম্বে তওবা তিল্লা করা, বারবার ভুল হলে বারবার তওবা করা, বারবার ভুল হলে বারবার তওবা করা, আর বারবার ফিরে আসা। হামনে তয় কি ইস তরে সে মন্দিরে গির করে গির করে গির কর উঠছে উঠকর চলে। সেদিন এক দোস্ত পাইছিলাম যে বাংলাদেশের কোন এক এলাকা ফার্সি পড়ার জন্য খুব প্রচুর, ওখানে পড়ছে। পরে বললাম যে ওখানে কি কি পড়ছে ফার্সি, তো অনেকগুলি পড়ছে। পরে বললাম যে করা এটার ফার্সি বলো, করদান করদান কর না খুনান। আমি বললাম আল্লাহ আল্লাহ আল্লাহ, খোদা রহম করেন, খোদা রহম করেন। করদান শুনলে এমন মাথা ধরে যে মন সব মন চায় যে গিয়া কম্বল গাজিয়ে শুয়ে পড়ে। করদান কর না, আমাদের দেশে এরকমই ফার্সি উর্দু যা পড়ে, কর না গের না। আর বললাম যে বলা এটার ফার্সি কি এবং উর্দু কি বলো, গোফতান কাহনা, বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ, খুন বলা তো আল্লাহ জানে, গোফতান মানে কাহনা। অত সব জায়গায় এরকমই পড়ায় এবং তারা এত গুরুত্বের সাথে পড়ায় হুজুরে, মনে হয় যে কত শুদ্ধ পড়াইছে এবং কত উন্নত পড়াইছে। ক কি কইছি আমি, তো সে কয় গোফতান কাহনা, কল কাহনা। কেহ না না শব্দটা উদ্ধৃত হলো, ওই ভাষার লেজা হলো কেহ না, আর আপকে কেহনে কে ক্যা কেহনা, মানে কাসরা মায়ের কাসরার বউ আসে এইভাবে পড়তে হয়। যাই হোক, তো দিলকে পাক ও সাফ বানাই আল্লাহ তাআলার জন্য, এবং হামেশা আল্লাহ পাকের ইয়াদের সঙ্গে থাকে, দিল আল্লাহর ইয়াদে মামুর থাকে, আবার থাকে। ফের তো কি বলা ভাই, জিন্দগি কত সুন্দর, কত গুরুদার, আনা জালিসু মান যাকারেন, ওয়ারে পেয়ারা আল্লাহ, কি আপনার পয়গাম, কি আপনার সৌগাত, সুবহানাল্লাহ, আমারে মনে রাখ সর্বদা, আমি তাহলে তোর সঙ্গে সঙ্গী আছি, আমি তোর সদা সঙ্গী। জালিস মানে আমি তোর সদা সঙ্গী যদি তুই আমাকে মনে রাখিস। এই তো আমার এই তর্জমা খুঁজো মিয়া পিস্তা কে পিস্তা কোথায় খুঁজে পাইবেন? আমাকে মনে সদা মনে রাখিস, আমি সদা আমি তোর সদা সঙ্গী যদি আমাকে মনে রাখিস, যখনই আমাকে মনে রাখিস আমি তোর সদা সঙ্গী। তো ইজা জরফিয়া বক্তিয়া না জরফিয়া জমানিয়া, তাহলে কি অর্থ হল যেই জমানায় যেখান যখন যখনই তুমি আমাকে স্মরণে রাখতেছ নিঃসন্দেহে আমি তোমার সঙ্গী আছি। আল্লাহ বড়রা যেখানেই থাকেন আল্লাহ পাক ইয়াদে মজবুর থাকেন, হ্যাঁ হম যাহা ভি যাতে হ্যাঁ তেরা ফসান ছেড় দেতে হ্যাঁ কোই মাফি রোতে রঙ্গে মাফি দেখ লেতে হ্যাঁ ওয়াকুল দাওনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সুবহানাল্লাহ।
আমাদের প্রাণপ্রিয় পীর মসজিদ তরজমানে আকাবির শেখুল হাদিস আরিফ বিল্লাহ হযরতওয়ালা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতহুম এর আত্মশুদ্ধি ও জীবন গঠনমূলক প্রতিটি বয়ান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিজ নিজ হোয়াটসঅ্যাপে পাওয়ার জন্য নাম্বার 01715801869 মুফতি শহীদুসালাম কাসেমী নাম্বারের সাথে অবশ্যই নিজের নামও পাঠাবেন, তবে শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর ছবি থাকবে না। বাংলা বা উর্দু বা উভয় গ্রুপেই অ্যাড করে নেওয়ার পর আপনি কখনোই একবারের জন্য গ্রুপের মধ্যে কোনো কিছু লিখবেন না বলবেন না। গ্রুপে অ্যাড করে নেওয়ার পর আপনার কাছে যে মেসেজটা যাবে তাতে ব্লক বা রিপোর্ট স্প্যামে টাচ করলে আপনি গ্রুপ থেকে তাৎক্ষণিক পৃথক হয়ে যাবেন। কখনো যদি আপনি দেখেন গ্রুপ থেকে পৃথক হয়ে গেছেন তাহলে আপনি তাৎক্ষণিক জানান। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, নামের ডান পাশে তিনটা অপশন থাকে, মাঝেরটা টাচ ক্লিপে টাচ করলে নিচে আসবে কন্ট্যাক্ট, তাতে টাচ করলে আপনার মোবাইলের নাম্বারগুলো চলে আসবে। এতে শুধু ওই নাম্বারটাই আপনি টাচ করুন যেটা প্রাণীর ছবি মুক্ত এবং হোয়াটসঅ্যাপ তাতে চালু আছে। তাতে টাচ করলে আসবে সেন্ড, নিচে ডান দিকে টাচ করেন চলে আসবে নাম এবং নাম্বার আমার কাছে। সরাসরি বয়ান সহজে শোনার জন্য লিঙ্ক mixlr.com/rafiq_khanka MIXLR। আপনার কাছে লিঙ্ক না থাকলে কল করলে আপনার নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে। ওয়েব অ্যাড্রেস www.khankabd.com, খানকার স্পেলিং KHANQAHBD.com, খানকা এবং বিডি এর মাঝে কোনো স্পেস নেই। যোগাযোগের জন্য যে নাম্বারটা দেওয়া হলো এর প্রোফাইলে মসজিদ নববীর গম্বজ এবং মিনারার ছবি আছে। নিজেদের মত বিনিময়, শুভেচ্ছা বিনিময়, কৃতজ্ঞতা বা এ জাতীয় কোনো কারণেই গ্রুপের মধ্যে কোনো কিছু লিখবেন না। গ্রুপটা শুধুই হযরতওয়ালা দামাত বরকাতুহুমের বয়ান পাওয়ার জন্য।